الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান চিশতের প্রদীপ, যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও সামিল হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে চিশতের প্রদীপ এই অনুষ্ঠানটি আমরা গত পহেলা রজব থেকে করে আসছি এবং সেই মহান ব্যক্তির স্মরণে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি, যার বদৌলতে ভারতের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে 90 লক্ষ মুসলমান হয়েছিল এবং যার নেকির দাওয়াতের প্রচার ও প্রসারে পুরো ভারত উপমহাদেশে নেকির দাওয়াতের সারা জেগেছিল, ডঙ্কা বেজেছিল এবং যার কারামত দেখে অসংখ্য মুসলিম মুসলমান হয়েছিল। তো ইনশাআল্লাহুল করিম হুজুর সাইয়েদি খাওয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা আমরা করার সৌভাগ্য লাভ করে থাকি, আজকেও করবো ইনশাআল্লাহ। আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান নিয়তের ব্যাপারে। আসুন আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামুদে হাসরের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি দেখব, যা আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাই নিকট নেকির দাওয়াত হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত ও বরকত কিতাব ও আহাদিসে তৈয়বার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার রাসূলে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে দৈনিক, তার কপালের মাঝখানে লিখে দেওয়া হবে যে ব্যক্তিটি জাহান্নামের আগুন ও নিফাক থেকে মুক্ত। নিফাক মানে হচ্ছে মুনাফিকি, এবং কাল কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে ওঠানো হবে। তো আমরাও যদি চাই এই ফজিলত অর্জন করতে, তাহলে আমাদের উচিত ডেইলি কমপক্ষে 100 বার দরুদে পাক পাঠ করতে থাকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি 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 ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজকে আমরা ইনশাআল্লাহুল করিম হুজুর সাইয়্যিদি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাই এর ইবাদত নিয়ে আলোচনা করব। জি হ্যাঁ, আল্লাহ পাকের যারা বলি, আল্লাহ পাকের যারা নৈকট্যশীল বান্দা, আল্লাহ পাকের যারা পছন্দনীয় বান্দা, তারা সদা সর্বদা আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকে। আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকার মানেই হচ্ছে যে এমন কাজ করা যে কাজ করলে রব তাআলা খুশি হবেন। আপনি দেখুন না, আমরা দুনিয়ার মধ্যে যাকে বেশি মহাব্বত করি, আমরা চাই যে এমন সব কাজ করি যে সব কাজ করলে আমার সে প্রিয় মানুষটি খুশি হয়ে যাক। তো যারা আল্লাহ পাকের নেক বান্দা, সলেহীন বান্দা, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা, আল্লাহর বলি যারা দুনিয়াতে ছিল এবং আছে, তারা সবাই চায় আল্লাহ পাককে রাজি করা এবং এমন সব কাজ করা যা করলে আল্লাহ পাক খুশি হবেন। তো ওই সকল কাজ যেগুলো করলে আল্লাহ খুশি হবেন সেগুলোই হচ্ছে ইবাদত। এবং ইবাদত শুধু আমরা মনে করি যে নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, তো এই সকল কিছুর মধ্যেই ইবাদতটুকু সীমাবদ্ধ নয়। আল্লাহর ওলিরা কীভাবে ইবাদত করতেন, কেমন ইবাদত করতেন এবং আরও অনেক কিছু নিয়ে ইনশাআল্লাহুল করিম আজকে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আজকে আমাদের সাথে আছে আমাদের মিরাজ ভাই, হাসান ভাই, আলোচনা হবে ইনশাআল্লাহুল করিম। শাহাদত ভাইও আছেন, আমরা না তো শুনব, আসুন যেহেতু শাহাদত ভাই আছে আমরা একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহুল করিম আজকের বিষয় নিয়ে আমরা অগ্রসর হব, আলোচনা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসুন পিপি ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করার পর ভালো ভালো নিয়ত করে নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব এবং পাঠ করব। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে
মরু যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর নবীর শহর বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে আকা ছুটে আরব শহর আকা কুন্দিন পাব রে হাই যাব ছুটে আরব শহর আকা এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর যাই যে লাখো হাজি তোমার দরবার প্রতি বছর যাই যে তোমার দরবার প্রতি বছর আকা যাই যে লাখো হাজি তোমার দরবার প্রতি বছর মন চাই আতার যাই মন চাই আমিও যাই পেতে তোমার দয়ার নজর আকা মন চাই আতার যাই পেতে তোমার দয়ার নজর আকা এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর আকা দিন পুরাই জানি আশার প্রহর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান চিশতের প্রদীপ। আল্লাহ পাক সবাইকে মদিনাতুল মুনাব্বারার বা আদব বা যক বা শক হাজিরি নসিব করুক। আমরা আজকে আলোচনার বিষয় নিয়েছি হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাই এর ইবাদত নিয়ে। আসুন আল্লাহ পাকের মহান বলির ইবাদতের আন্দাজ কেমন ছিল, আল্লাহ পাকের মহান বলির ইবাদতের প্রতি আগ্রহ কেমন ছিল, ইবাদতের ধরন কেমন ছিল, সে সম্পর্কে আমরা শুনি এবং নিয়ত করি যে আমরাও ইনশাআল্লাহুল করিম ইবাদতের প্রতি আগ্রহ বাড়াবো ইনশাআল্লাহ। জিয়াজুর মিরাজ ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতমুন নবীন। আলহামদুলিল্লাহ, আজ আবারও আসার সুযোগ হয়েছে চিশতের প্রদীপ অনুষ্ঠান।
আশা
সবাইকে শুভেচ্ছা যারা আমাদেরকে দেখছেন এবং যারা স্টুডিওতে এত সুন্দরভাবে স্টুডিওকে সাজিয়ে পিছনে কাজ করছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইবাদতের ব্যাপারে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইবাদত নিয়ে কথা আজকে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ইবাদতের ব্যাপারে বলার আগে এটা বলতে হয় যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। বালেগ এবং বালেগা হওয়ার পর থেকে একজন ব্যক্তির জন্য ওই সকল কিছু ফরজ যেগুলো আমাদেরকে করে দেওয়া হয়েছে, নামাজ, রোজা, যার তফিক আছে তার হজ, এভাবে আমাদেরকে এগুলো ফরজ করে দেওয়া হয়েছে। ইবাদতের মধ্যে ক্লাসিফিকেশন আছে,
জি,
যেমন ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত,
জি,
সুন্নতে মুয়াক্কাদা, নফল, এমন অনেক ইবাদত রয়েছে। তার মধ্যে ফরজ ইবাদত যদি কেউ এটাকে ইগনোর করে, অমান্য করে বা এটাকে প্রত্যাখ্যান করে, সে তো ইসলামের গণ্ডি থেকেই বের হয়ে যাবে,
জি।
তো যারা ফরজ ইবাদত রিয়াজত করে আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এভাবে আছে যে আলহামদুলিল্লাহ তারা ফরজ ইবাদতের মধ্যে শুধু মনোনিবেশ করে এবং ফরজ ইবাদতই করে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা ফরজ ইবাদতের পাশাপাশি ওয়াজিবগুলোকে পাকাপোক্তভাবে আদায় করে। আবার আরেক শ্রেণীর মানুষ আছে সে ফরজও আদায় করে, ওয়াজিবও আদায় করে, সুন্নতে মুয়াক্কাদা যেগুলো সেগুলোকেও খুঁজে খুঁজে বের করে, এরকম মানুষ আছে। আবার আরেকটু ডিপলি যারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চায়, তারা ফরজ তো আদায় করে, ওয়াজিব তাদের আদায় হয়ে যায়, সুন্নতে মুয়াক্কাদা তারা এটার মধ্যেই নিজেকে অতিবাহিত করে, সাথে সাথে নফল ইবাদতের দিকে বেশি অগ্রসর হয়,
জি।
খাজা গরিবের নামাজ আতাই রসুল খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার ফরজ ইবাদতের কথা বললে নিঃসন্দেহে ফরজ ইবাদতের মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই। ফরজ ইবাদত এনাদের থেকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এমন মজা, এমন ইবাদতের স্বাদ তারা নিয়েছেন যে ফরজ ইবাদতের ব্যাপারে কোনো কিছু বলারই মাইনে রাখে না। কারণ তাদের ফরজ ইবাদত তো আলহামদুলিল্লাহ কী বলবো, তাদের ফরজ ইবাদতের থেকে বেশি নফল ইবাদতের কথা আমাদেরকে বেশি বলা দরকার। কারণ আমরা সবাই জানি একজন আল্লাহর বলি যে আল্লাহর বন্ধু হয়ে যায়, এবং খাজা গরিবের নামাজ যিনি আলহামদুলিল্লাহ ভারতবর্ষে শুধু নিজে নূর নিয়ে যাননি, নিজের ইবাদতের আলোকিতই পুরা ভারতকে আলোকিত করে দিয়েছেন। তিনার ইবাদতের জজবা, ইবাদতের তাকওয়া, ইবাদতের রাকস, ইবাদতের যে একটা নূরানিয়ত ছিলেন, এটা আলহামদুলিল্লাহ দেখে অসংখ্য মুসলমান অগণিত মুসলমান হয়েছেন না। তো তাদের ইবাদতের রিয়াজতের কথা বলতে গেলে ফরজ তো এটা কোনো বিষয় নয়, নফল কীভাবে আদায় করতেন,
জি।
আর নফলের দিকে যদি আমি ধরতে যাই, একজন ব্যক্তির শৈশবকাল কাটে খেলাধুলা দিয়ে,
বেশ
খেলাধুলা করে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটায়, পার করে। কিন্তু যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য যাদের অন্তর ঝুঁকে পড়ে, তারা ফরজ তো এগুলো ঠিক থাকে, নফলের দিকে তারা বেশি ঝুঁকে পড়ে। কারণ ফরজ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে পালন করা, নিশ্চয়ই আল্লাহ তাআলার হুকুমকে পালন করা এটা ফরজ করে দেওয়া হয়েছে। আর নফল ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। যারা নফল ইবাদতের প্রতি বেশি আকৃষ্ট তাদের সুন্নতও ছুটে না, ওয়াজিবও ছুটে না, ফরজও ছুটে না, আলহামদুলিল্লাহ। তার মধ্যে যদি বলতে যাই হিন্দুস্তানের সুলতান যিনি মুহূর্তবিহীন সুলতান, তিনার ইবাদত রিয়াজতের কথা যদি বলতে যাই শৈশবকাল থেকে যদি শুরু করি, দেখুন ইবাদত অনেক রকম, ইবাদত শুধু ফরজ নামাজ পড়লাম এটা নয়, আর শুধু এটার মধ্যে বসে থাকলেও আমাদের চিন্তা করার বিষয়, আল্লাহ তাআলা 30 পারা কোরআনের মধ্যে শুধু নামাজ, হজ আর রোজার কথা বলেনি, আল্লাহ তাআলা 30 পারা কোরআনের মধ্যে পুরা আমার রসুলের আদর্শকে তুলে ধরেছেন,
যে পূর্ণাঙ্গ জীবন বিধান কিরকম হবে
তুলে ধরেছেন, যে আল্লাহ তাআলা বলেও দিয়েছেন যে আতিউল্লাহ আতিউর রসুল, তোমরা যদি আমাকে আমাকে অনুগত করো তাহলে আমার রসুলকে অনুগত করো।
বেশক,
তাহলে রসুলকে অনুগত করতে গেলে পুরা আদর্শ যদি মেনে চলি, পুরা আদর্শকেই ইবাদতে শামিল করা যায়,
জি বেশক।
হ্যাঁ, এভাবে আলহামদুলিল্লাহ, যেমন আমার খাজা গরিবের নামাজ রহমতুল্লাহ আলাইহির কোন দিকে বলবো, তিনার দানশীলতা, তিনার পরোপকারিতা, যার নাম গরিবের নামাজই হয়ে গিয়েছে যে গরিবদেরকে উপকার করতে করতে আলহামদুলিল্লাহ। এবং তিনার নামাজের যদি দিক দিয়ে যাই, নামাজ তো আদায় করেছেন কিন্তু নামাজের গুরুত্ব কীভাবে বুঝিয়েছেন সে বিষয়ে যদি বলতে যাই, কোরআনুল কারিমের আলহামদুলিল্লাহ মহব্বতের ব্যাপারে যদি বলতে যাই, এই সকল কিছু বলতে যদি যাই তাহলে প্রতিটি ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা আসবো। প্রথমত এটাই বলি যে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল যারা আজমির শরীফ গিয়েছেন তারা দেখেছেন খাজা গরিবের নামাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি পাহাড়ের যে গুহার মধ্যে ইবাদত করতেন,
জি,
ইবাদতের যে একটা গুহা তৈরি করেছেন তো ওইখানে আলহামদুলিল্লাহ অনেকেই কী করতে যাই, জিয়ারত করতে যাই আলহামদুলিল্লাহ। দেখেন যারা যে সকল আল্লাহর ভুলিরা ইবাদত করতেন ওই সকল জায়গাগুলো এমন পবিত্র হয়ে যায় এবং এই এই জায়গাগুলোতে কিছু নিশানা থেকে যায়। যেমন খাজা গরিব রহমতুল্লাহ আলহির এই পাশেই একটা এই আস্থান আছে যেটা ওসমান হারুনি রহমতুল্লাহ আলহির নামে দরগাটা মানে আস্থানাটা করা হয়েছিল। ওই আস্থানার পাশেই কিন্তু খাজা গরিব রহমতুল্লাহ আলহি শুরুতে যেখানে বসে আনাসাগরের পানি আনার হুকুম দিয়েছিলেন সেই গুহার মধ্যে খাজা গরিব রহমতুল্লাহ আলহি ইবাদত করতেন। শুধু ইবাদত এমনভাবে করতেন না, দেখেন একটা গুহাও প্রমাণ এখনও প্রমাণ থেকে গিয়েছে, ওই গুহার মধ্যে যদি কেউ যায় দেখবে পানির ফোঁটা পড়লে যেভাবে একটা একটা ফোঁটা বের হয়ে থাকে না, তো ওই পাহাড়ের যিনি গুহাতে উনি ইবাদত করেছেন ওই গুহার আশেপাশে সব জায়গায় ফোঁটা 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 এমন একটা অবস্থা যে ওইখানের যারা গিয়েছেন বা যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন তারা বলছেন যে যখন খাজা করিম রহমতুল্লাহ আলহি ওই গুহা থেকে আরেকটা দরগা তৈরি করা হয়েছিল ওইখানে ইবাদত করার জন্য, তো ওই গুহাটা কান্না করতেছিলেন। আর দেখেন ওই গুহাটা কান্না করার কারণে ওই পানির ফোঁটাগুলো এভাবে জমে গিয়েছে এবং পাহাড়ে পরিণত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত তার নমুনা, এখনও পর্যন্ত তার প্রমাণ ওইখানে বিদ্যমান আছে। যারা গিয়েছেন বা যারা দেখেছেন, যাদের সৌভাগ্য হয়েছে কপালের চোখ দিয়ে দেখার, তারা তো দেখেছেন আলহামদুলিল্লাহ। তাহলে কেমন ইবাদত করতেন খাজা গরিব রহমতুল্লাহ আলহি? এমন ইবাদত করতেন যে ওনার বিচ্ছেদে পাহাড় পর্যন্ত গুহা পর্যন্ত কি রান্না করতেছেন। আচ্ছা, ওনার ইবাদত রিয়াজতের ব্যাপারে যদি আমি শৈশবকাল থেকে বলতে যাই, দেখুন শৈশবকালে মানুষ আমরা সবাই খেলাধুলার মধ্যে ব্যস্ত, নানান ধরনের কাজে ব্যস্ত, কিন্তু খাজা গরিব রহমতুল্লাহ আলহি শৈশবকাল থেকেই, শৈশবকাল না একেবারে বাচ্চাকাল থেকেই উপকারিতে ব্যস্ত। একে মানে উপকার অন্যকে উপকার কীভাবে করবেন, যেমন খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলহি যখন একদম বাচ্চা যখন মায়ের কোলে ছিলেন আলহামদুলিল্লাহ, তখন যখন মায়ের কোল থেকে দুগ্ধ পান করতেন এমন সময়ে একজন মহিলা আসলেন, তার কোলে একটা বাচ্চা ছিলেন, কিন্তু বাচ্চা অধিক হারে কান্না করতেছিলেন। কান্না করার কারণে তো আলহামদুলিল্লাহ ওনার সম্মানিতা মাথা জিজ্ঞেস করতে লাগলো, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাচ্ছ না কেন, এতে অনেক কান্না করতেছে।
জি,
তখনও মায়ের কোলে আলহামদুলিল্লাহ আমার মঈদিন হাসান সানজিরি আজমি রহমতুল্লাহ আলহি কোলে ছিলেন। তো যখন কান্না করতেছিলেন তো জিজ্ঞেস করাতে ওই মা বলতে লাগলো যে আজকে কয়েকদিন ধরে আমার পেটে খাবারই নেই, তো আমার আমার সন্তানকে খাওয়ানোর জন্য দুধ তৈরি হবে কোত্থেকে, এভাবে করে সে অজন্য এনে কান্না করা শুরু করে দিয়েছেন। এই কান্না দেখে এমন একটা অবস্থা যে খাজা গরিব রহমতুল্লাহ আলহি মায়ের কোল থেকে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে তো মানে তাকে দুধ পান করানোর জন্য। এটি মা সম্মানিতা মা যিনি আলহামদুলিল্লাহ খাজা গরিব রহমতুল্লাহ আলহির সম্মানিতা মাথা এটি বুঝে ফেলেছেন, আর এই বুঝে এমনভাবে বুঝাচ্ছে যে অর্থাৎ এই বাচ্চাকে তুমিও দুধ পান করাও। তো আলহামদুলিল্লাহ দুধ বাচ্চাকে নিয়েছেন খাজা গরিব রহমতুল্লাহ আলহির আম্মিজান, ওনাকে যখন দুধ পান করাছিলেন এই অবস্থায় খাজা গরিব রহমতুল্লাহ আলহি ওই অবস্থায় ছোটোকালে বাচ্চা একদম নবজাতক শিশুতে অনেক হাসাহাসি করতে লাগলেন এবং অনেক খুশি উদযাপন করতে লাগলেন। তখন এটা দিয়ে প্রমাণ পাই যে তিনি খুশি হয়েছেন, এবং এটা দিয়ে একটা প্রমাণ পাই যে ছোটোবেলা থেকেই পরোপকারিতা, পরোপকারিতা এটা অনেক বড় ইবাদত ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকও রয়েছে ইনশাআল্লাহ। তার আগে আরেকটি কথা বলি, যেটা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও ঘটেছিলেন আলহামদুলিল্লাহ, সেটি ওয়ালাদে রসুল খাজা মঈনুদ্দিন আজমি সাজ্জির রহমতুল্লাহ আলাইহিও আলহামদুলিল্লাহ এই কাজটি করার সৌভাগ্য অর্জন করেছেন। যেমন দেখেন আমরা সবাই আলহামদুলিল্লাহ আজ্জাল, এটা ফরজ নামাজের পর কারো অন্তর খুশি করা এটা আল্লাহ তাআলার দরবারে অনেক কি পছন্দনীয় একটা আমল ইবাদত, ঠিক আছে? তো খাজা গরিব রহমতুল্লাহ আলহি ঈদগাহতে যাচ্ছিলেন, নামাজ আদায় করবে, সুন্দর জামা পরেছেন, বাবার সাথে যাচ্ছিলেন, এমন সময় একটা দৃষ্টিহীন বাচ্চা জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে, ময়লা যুক্ত কাপড় নিয়ে ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাবে এমন অবস্থায় এই অবস্থা দেখে অর্জন নিয়ে কান্না করতেছিলেন। এটা দেখে খাজা গরিবের নামাজ যিনি আতাইয়ে রসুল যিনি পরোপকারিতা, এনার দেখে ইয়ে হলো মানে মন একটু মানে খারাপ লাগলো তাকে দেখে, সন্তানটাকে দেখে তাকে জিজ্ঞেস করতে লাগলো তোমার এই অবস্থা কেন, বললো যে আমি গরিব আমার পড়ার কিছু নেই। তো খাজা গরিব নামাজ রহমতুল্লাহ কী করলেন, সেই দৃষ্টিহীন ছেলেটাকে বাসায় নিয়ে গেলেন, নিজের সুন্দর ঈদের জামাটাকে খুলে পরিয়ে দিলেন, আর খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলহি আগের পুরানো কাপড় পরে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করলেন। এখানে উল্লেখ করেন আমরা আরও অনেক কিছু লিখেছেন যে তার বাবা জিজ্ঞেস করতে লাগলো তুমি তোমার নতুন কাপড়টা দিয়ে দিলেন,
তো তুমি পড়বে কি? তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী বলতে লাগলেন ওনার বাবাকে, বাবা তুমি জানো না আমার প্রিয় নবী আমার নানা জান তিনিও তো এই কাজ করেছিলেন ছোটোবেলায়, যখন ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছিলেন একটা বাচ্চার কাপড় পরনে কাপড় ছিল না, তো আমার রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় পরিয়ে দিয়েছেন, তো আমি তো সুন্নত আদায় করেছি আমার নানা জানের। তো আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই ইবাদত রিয়াজত এবং পরোপকারীর ব্যাপারে আলহামদুলিল্লাহ কেমন কেমন ভালোবাসেছিলেন। এই জন্য আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করেন সকল সৃষ্টি হলো আল্লাহ পাকের পরিবার, সকল সৃষ্টি হলো আল্লাহ পাকের পরিবার। তো আল্লাহ পাকের অধিক পছন্দনীয় হলো সেই যে আল্লাহ পাকের পরিবারকে অধিক উপকৃত করে। সুবহানাল্লাহ, দেখেন তাহলে সকল সৃষ্টি আল্লাহ তাআলার পরিবার, তো পরিবারকে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তো খাজা মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহির শৈশবকাল থেকেই ইবাদতের যে একটা জজবা ও পরোপকারী করা এবং আল্লাহ তাআলাকে খুশি করা। আমাদের আমরা ইবাদত করি কি জন্য? আমরা ইবাদত করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। আরেকটি হাদিসের মধ্যে এভাবে এসেছেন, যে ব্যক্তি কোনো দুঃখ পীড়িতকে সাহায্য করে আল্লাহ পাক তার জন্য 73টি মাগফিরাত লিখে দেন, এর মধ্যে একটি মাগফিরাত দ্বারা তার সকল কাজ সঠিক হয়ে যায় এবং অবশিষ্ট 72টি মাগফিরাত কিয়ামতের দিন তার মর্যাদা হবে। তাহলে আল্লাহ তাআলা মাগফিরাতের গুরুত্ব বুঝতে পারতেছেন? একটা মাগফিরাত দিয়ে দুনিয়া সকল কাজ সঠিক হয়ে যায়,
সমাধান হয়ে যাবে,
সমাধান হয়ে যাবে। মনে করেন অনেক, এটা যদি বিশ্লেষণ করতে যাই, ঋণ পরিশোধ হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে,
সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে
একটা মাগফিরাত দিয়ে। যেমন একটা দুরুশরীফের ফজিলত এমন আছে না, যে ব্যক্তি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর 100 বার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার 100টি হাজত পূরণ করবে, তার মধ্যে 30টি দুনিয়াতে,
70টি
আখিরাতে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানেও একটা মাগফিরাত দিয়ে দুনিয়া, তার মানে 30টা এখানে যে আল্লাহ তাআলা আমাদের হাজত পূরণ করবে এগুলো আমাদের জন্য দুনিয়াতে কাফি।
এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে দুনিয়া চাইতে আখিরাতে চাওয়া পাওয়া বেশি হবে,
চাওয়া পাওয়া বেশি। আখিরাতের ব্যাপারে যে আমরা তো দেখেন দুনিয়াতে আমরা যেভাবে চলতেছি, আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আমরা ইবাদতের যে বিপরীত দিক দিয়ে হাঁটতেছি, আমরা বেহে পানা নির্লজ্জতা, হ্যাঁ, যেমন এখন রজব মাস চলতেছে, এই রজব মাসকে বদির মাস বলা হয়েছে, আমরা এটাতে বেখবর, আমরা এখানে নেকি করতেছি। এটা দ্বারা আমাদেরকে কি বোঝাচ্ছে? প্রত্যেকটার কথার হিকমত আমাদেরকে বুঝতে হবে। এই যে রজব মাস, এই রজব মাসের হিকমত কি? বদির মাস বলা হয়েছে এই জন্য যে মাসে তোমরা বেশি বেশি নেকি করো। আর এই রজব মাসকে রজব মাস কেন বলা হয়েছে? যে শাবান আর রমজান যে মাসটা আসবে এটা আসার আগে যে এটা আগাম শুভেচ্ছা আমাদেরকে বার্তা দিচ্ছে, এটার মধ্যে অনেক বরকত বাড়িয়ে দেওয়া হয়েছে এই রজব মাসের মধ্যে। এই রজব মাসের মধ্যে আলহামদুলিল্লাহ খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির ইবাদতের কথা বলা হচ্ছে। দ্বিতীয় একটা হাদিসের মধ্যে আছে যে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলাম উম্মুল মুমিনীন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মিসকিনদের ভালোবাসো, তাদেরকে নিজের নৈকট্যশীল রাখো, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে তার নৈকট্য দ্বারা ধন্য করবেন।
সুবহানাল্লাহ,
সবাই চাই যে কি আল্লাহ তাআলার নৈকট্য, বা এই যে আল্লাহ নৈকট্য হাসিল করা তো একটা বড় ইবাদত, আল্লাহ তাআলার দয়া এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। সেই জন্য বলবো দানশীল, এই যে আলহামদুলিল্লাহ দানশীলতা বলেন, এই যে দয়া বলেন, হ্যাঁ, মানুষ পরোপকারী, এটা অনেক বড় ইবাদত। এটা করলে অন্তরে একটা নম্রতা সৃষ্টি হয়, বিনয় সৃষ্টি হয়, একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। কারণ দেখুন আমরা ইবাদত করি আবার গিয়ে অন্যকে গালাগালি করি, ইবাদত করি আবার অন্যকে গিয়ে আমরা কী করি, এই হক নষ্ট করি, তাহলে তো আমার ইবাদতের গুরুত্ব আমার বুঝে আসলো না। তাহলে ইবাদতের গুরুত্ব বোঝার জন্য শুধু ফরজ হুকুম তো আমরা পালন করি, ফরজের ব্যাপার আপনি কাউকে বলতে হবে না, সেটা সবাই বুঝে যে নামাজ ফরজ, যেই পড়ে না সে তার কফল খারাপ। হ্যাঁ, তো যে পড়ে না তার জন্য খাজা করে নামাজ বসে 20,000 বার আফসোস যে নামাজ কি সময় নামাজ সময় পড়ে না, তার ব্যাপারে ইনশাল্লাহ এটাও আসবো ইনশাল্লাহ জাল। তো এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাহ ইসলামের গরিবদের খেয়াল রাখতে বলতেন। তো কাজী আরজ মালিক রহমতুল্লাহ আলহী শিফা শরীফের মধ্যে লিখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে শুশ্রূষা করতেন, মিসকিনদের সাথে বসে যেতেন এবং কোনো গোলামও দাওয়াত দিলে তবে তা কবুল করে নিতেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এখান থেকে এটাই বুঝি যে আলহামদুলিল্লাহ আজ্জাবাজ গরিবদেরকে ভালোবাসা। আমরা তো এক শ্রেণীর এখন যে মানুষগুলো আমরা দুনিয়াতে আছি, আমরা শুধু যারা ধনী তাদের জন্য বিশাল আয়োজন করি,
তেলে মাথায় তেল
দেয়, জি, যারা ধনী তাদের জন্য আয়োজন থাকে, যারা ধনী তাকেই আমি মুচকি হেসে দিয়ে কথা বলি। একটা গরিব, যে গরিব ওই গরিবের ব্যাপার আমরা কি করি না, একেবারে মানে প্রাধান্য দিই না, গরিবদেরকে আমরা একেবারে মূল্যায়নও করি না। গরিব আসলে আমরা চেহারা বানিয়ে রাখি, এই বুঝি আমার থেকে দান সৎকার নিতে আসছে, এই বুঝি আমার থেকে কি করতে আসছে। অথচ গরিবদেরকে ভালোবাসা এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আম্বিয়া ইসলামের সুন্নত। নূহ আলাইহিস সালাম সবসময় গরিব মিসকিনদের সাথে বসে থাকতেন, ধনীরা বলতেছে যে আপনি এদেরকে সরা দেন তাহলে আমরা কি করবো, এসে আপনার বাণী শুনবো। তখন ওখানে বলছে যে আল্লাহ তাআলা একটা আয়াত কারিমা এখানে এইভাবে পেশ করেছিলেন যার সম্বন্ধে যে আল্লাহ তাআলা গরিবদেরকে কি ভালোবাসেন বা কাউকে এখানে পৃথক করার জন্য মুসলমানদেরকে পৃথক করার জন্য দুনিয়াতে পাঠায়নি। এভাবে আলহামদুলিল্লাহ দেখেন খাজা গরিব নাসর রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে একটা কৃষক গিয়েছিলেন, একটা কৃষক গিয়ে আর্জি জানাচ্ছে, হে গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমার ক্ষেতের সকল ফসল জব্দ করে নিয়েছে এখানে শাসক, শাহী ফরমান ব্যতীত আমায় এরা কোনো ধরনের ফসল এর অংশ দিবেই না, এখন আপনি আমার জন্য কিছু দয়া করেন, কারণ আপনার হুকুমত আলহামদুলিল্লাহ এমন একটা আপনার ইবাদতের রিয়াজতের পাওয়ার এমন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আপনাকে কী করেন, মহব্বত করেন, ভক্তি করেন। আপনি একটা যদি আপনার এই ভক্তির খাকি রহমতুল্লাহ তাআলা আলীর কাছে যদি একটা চিঠি লিখে দেন, তাই শাহী ফরমান এসে গেলে আমি এটা পেয়ে যাব। জি, তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলী কী করলেন, দেখেন কোনো এখানে এটা কী বোঝাচ্ছে, একটা কৃষক এসে কোনো ধনী ব্যক্তি নয়, আমরা তো ধনী ব্যক্তি আসলে তাকে তোষামত করতে করতে আমার অর্ধেক কি দিন পার হয়ে যায়, অর্ধেক সময় কেটে যায়, কিন্তু একজন গরিবকে কীভাবে মূল্যায়ন করতেছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী। দেখেন তো বলতেছে তোমার এই কাজটা, উনি অনেকক্ষণ কী ছিলেন, চুপ ছিলেন, চুপ থাকার পর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী বলতেছেন তোমার কাজটা তো এখান থেকে আমি করে দিতে পারি, কিন্তু আমার 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 কাছে এটা ইশারা এসেছেন যে আমি তোমাকে নিয়ে দিল্লিতে যাই এই কাজটা করে দিই। এখন দেখেন এত ব্যস্ত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলহি, জিনার আলহামদুলিল্লাহ ফয়জ ও বরকত দ্বারা মানুষ মালামাল হয়ে যাচ্ছেন, জিনার ইবাদতের এমন ছোঁয়া যে সবসময় তারবিয়ত দিতে যাচ্ছেন, কখনো হাদিসের তারবিয়ত, কখনো কোরআনের তারবিয়ত, কখনো ফিকার তারবিয়ত দিয়ে যাচ্ছেন, এত ব্যস্ততার মধ্যেও একজন কৃষককে কীভাবে মূল্যায়ন করছেন, যে উনি চিঠি লিখে দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু না, উনি কী করলেন কৃষকটাকে নিয়ে ওইখানে যাওয়া শুরু করলেন। এখন দেখেন যখন গেলেন এই ফরমানটা যখন দিল্লির খাদেম অক্তিয়ার খাকে রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে কী করলো, এই গেলো খবরটা উনি দূরে আসলো, দূরে আসার পর উনি আবার ওটা ওইখানে শাসক যে ছিলেন শামসুদ্দিন আল তামাসের যিনি শাসন আমলে ছিলেন ওনার কাছে খবর গেলো, উনিও সব কিছু একদম পরিপাটি করে শাহী সিংহাসন করে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে আপ্যায়ন করে নিলেন। এখন ওইখানে যাওয়ার পর বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলহী আসার কারণ উদ্দেশ্য জানতে চাইলেন, যখন জানতে চাইলেন তখন খাজা গরিব নওয়াজ বলতেছে যে আমি এখানে তো অবশ্যই কি চিঠি পাঠাতে পারতাম, মানে এই ঘটনাটা খুলে বললো কৃষকের এই সব ফসলের জন্য। তখন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলহী বলতে লাগলো যে এটা তো চাইলে আপনি আমাকে ফোন কর, মানে ফোন না মানে চিঠি করে, চিঠি দিলেও তো এটা একটা খাদে কি হয়ে যেত, কাজটা হয়ে যেত, আপনি এত কষ্ট করে এখানে এটার জন্য আসলেন। তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ কী বলেন, যখন এই কৃষক আমার নিকট এলো তখন খুবই ব্যতীত ছিল, আমি তার কাজের ব্যাপারে মোরাকাবা করলাম, গায়েবে থেকে আদেশ হলো কারো দুঃখে অংশীদার হওয়া হলো বান্দেগি, কারো দুঃখে অংশীদার হওয়া কি বান্দেগি, এটাই ইবাদত, আমি তার দুঃখের অংশীদার হওয়ার জন্য এসেছি। অতঃপর তিনি রহমতুল্লাহ আলহি সুলতান শামসুদ্দিন আল তামাশের সাথে সাক্ষাৎ করে ওই বেচারার যে সমস্যাটা সমাধান করে দিয়েছেন। দেখেন প্রিয় ইসলামীরা আর মাদের চেনা দর্শকবৃন্দ, আজকে আমরা কী করতেছি, সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল ইন্টারনেট এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি, আমরা একে অপরের মা বাবার পর্যন্ত খবর নিতে পারি না, মা বাবার দেখভাল পর্যন্ত করতে পারি না। আর সেখানে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি একজন কৃষকের কেমন উপকার করে দিল না, আমরা আজকে মা বাবার পাশে থাকলেও আমরা উপকার করতে পারি না, মা বাবাকে উপকার করতে গিয়ে আমাদের অনেক ধরনের পেরেশানি আমরা কি করি জাহির করে ফেলি। তো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। তো এখানে আমাদের শেষ একটা আমি একটা কথা বলবো যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বর্ণিত, আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উম্মতকে খুশি করার জন্য তাদের চাহিদা পূরণ করে সে আমাকে খুশি করলো, আর যে ব্যক্তি আমাকে খুশি করলো সে আল্লাহ পাককে খুশি করলো, আর যে ব্যক্তি আল্লাহ পাককে খুশি করলো আল্লাহ পাক তাকে জান্নাত প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে কথা যে আলহামদুলিল্লাহ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কারো অন্তর খুশি করা একটা ইবাদত, তো সব সময় সর্বদা মানুষের অন্তর খুশি করার মধ্যে ব্যস্ত থাকতেন আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহুল করিম মিরাজ ভাই, মাশাআল্লাহ অনেকক্ষণ ধরে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ইবাদতকে তুলে ধরেছেন, মাশাআল্লাহুল করিম। এখানে যেটা হুজুরের সারমর্ম বা শেষ এখান থেকে যে শেষ কথাটা আমরা বুঝতে পাই সেটা হচ্ছে ইবাদত শুধু ফরজের মধ্যেই সীমাবদ্ধ না। যেমন কোনো একটা কোম্পানিতে যদি আমরা জব করি তাহলে সেখানে আমার কাজ যতটুকু আমাকে ততটুকুর পারিশ্রমিক দেওয়া হবে, বেতন দেওয়া হবে, স্যালারি দেওয়া হবে, আমি যদি ওভার কিছু চাই বা এক্সট্রা কিছু চাই তাহলে এর জন্য ওভার টাইম করতে হবে। তো সেভাবে আল্লাহ পাকের যারা বান্দা আছে বিশেষ করে মুসলমান, মুসলমানের মধ্যে যারা ফরজ ইবাদত করে এরা হচ্ছে এক ক্যাটাগরির, আর ফরজের পাশাপাশি যারা নফল করবে, ওয়াজিবও তো করতে হবে, ওয়াজিব করবে, মুস্তাহাব করবে, আরও অনেক নফল ইবাদত শামিল করবে, তখন সে অন্য ক্যাটাগরি এবং অনেক উপরের লেভেলে বান্দা হিসেবে আল্লাহ পাকের কাছে গণ্য হয়ে যায়। তো আল্লাহ তাআলার বলি যারা, এরা শুধু ফরজ ওয়াজিবের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, ওনারা বিভিন্ন ধরনের নফল ইবাদত। আচ্ছা, ইবাদত শব্দ শুধু রুকু সিজদার মধ্যেই আমরা কেন চিন্তা করি? ইবাদত অনেক প্রকারের হতে পারে, অনেক ধরনের হতে পারে। ইবাদত আর্থিক হতে পারে, ইবাদত শারীরিক হতে পারে, ইবাদত মালি হতে পারে, অনেক ধরনের ইবাদত হতে পারে। তো হুজুর আরেকটা বিষয় যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে পরোপকার, অপরের উপকার করা, অন্যকে সাহায্য করা, সহযোগিতা করা, এটাও আল্লাহর ওলিদের একটা খুসুসিয়া ছিল, বৈশিষ্ট্য ছিল, যে অপরকে সাহায্য করা, অপরের দুঃখে দুঃখিত হওয়া, অপরের কাজে সমাধান করা। কোনো একটা মানুষকে দেখছে যে সে অনেক পেরেশানগ্রস্ত, তার পেরেশানিকে দূর করার চেষ্টা করেছে। কোনো একটা মানুষকে দেখেছে বিপদগ্রস্ত, তার বিপদকে দূর করার চেষ্টা করেছে। কোনো একটা মানুষকে দেখেছে ঋণগ্রস্ত, তার ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে। কোনো একটি মানুষকে দেখেছে অসুস্থ, তাকে সেবা শুশ্রূষা করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেছে। তো এটা এরাই হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের ওলি।
যেটা আছে যে ফরজ ব্যাপারে তো আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো সন্দেহ নেই,
সন্দেহ নেই।
আর আমরা যারা মুসলমান তাদের জন্য ফরজের ব্যাপারে কোনো কিছু নেই, কিন্তু আমরা যা করি না সেটা হচ্ছে আমরা আমাদের ফরজগুলোকে নষ্ট করি এই নফল কাজগুলোর মাধ্যমে।
বেশক বেশক, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিছু দর্শকের কল নিব। হাসান ভাই আছে মাশাআল্লাহ। জি,
আমার নাম শফিকুল ইসলাম, আমরা ঢাকা থেকে বলতেছি।
জি,
আমি মাদানী চ্যানেলে এই অনুষ্ঠান কৃষকের প্রতি দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছে এই অনুষ্ঠানে। আমার একটা অনুরোধ, আমি একটি নাচ শুনতে চাই, আর টিয়া নাই পয়সা নাই, তুমি দিলে খুশি হব।
আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা কেনে চাইতাম। মাশা আল্লাহুল করিম। শাহাদত ভাই আছে চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের ভাষা ইনশা আল্লাহুল করিম কালাম শোনাবে। নেক্সট কল।
আমি নুরুজ্জামান, আমি মাদানী চ্যানেল দেখে পাঁচ বক্ত নামাজ পড়ি, আমি দোয়া চাচ্ছি।
আচ্ছা, আল্লাহ পাক আপনাকে নামাজ যথাযথ আদায় করার এবং যত নেক ও জায়েজ হাজত আছে তা পূরণ হওয়ার তৌফিক দান করুন। নেক্সট কল।
নাম মোহাম্মদ সুন্দর, আমি একটি গজল শুনতে চাই।
আচ্ছা, কি গজল কি কালাম বলেননি, ইনশাআল্লাহ শোনাবো। নেক্সট কল।
আমার নাম আবু হুরায়রা, আমি নাটোর থেকে বলছি, আমি এটা গজল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি।
সাথে থাকুন ইনশাআল্লাহ করিম শোনাবো। নেক্সট কল।
আমি কিলগাঁও থেকে শহীদুল ইসলাম বলছিলাম, আমি একটি নাতে রাসূল শুনতে চাই।
আচ্ছা, ইনশাআল্লাহ করিম আমাদের সাথেই থাকবেন। দর্শকরা আছেন, কালাম শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ কালাম শোনানো হবে। আমরা হাসান ভাইয়ের কাছে আসবো, এর পূর্বে আমরা কালাম যেহেতু শোনার জন্য রিকোয়েস্ট এসেছে, কাই কালাম শামিল করে দেবো ইনশাআল্লাহ, হাসান ভাইয়ের কাছ থেকে শুনবো আলোচনা।
আই যদি ওই তামাকা শর্তারা
চাইতাম মদিনা মনোয়ারা, সোফা গাই সাই তাইতাম ইয়া রাসূলুল্লাহ, সোফা গাই সাই তাইতাম স্বপ্ন ফিরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে সাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে সাইতাম, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, যারা চাও আখেরাতের কামিয়াবি, যারা চাও আখেরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
মাশাআল্লাহ, নাত শোনা এবং পড়া এটাও একটা ইবাদত, সুবহানাল্লাহ, এটা এমন মহান ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার অন্তরে ইশকে রসুলের স্বাদ জাগ্রত হয়। ইশকে রসুল যখন আপনার অন্তরের মধ্যে জাগ্রত হবে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম বিধান এবং আমার হুজুরের দেখানো যে মত ও পথ, সেই মোতাবেক আমাদের আমল করা সহজ হবে। কারণ আমি শুরুতেই বলেছি যে যাকে মহাব্বত করে তাকে খুশি করার জন্য তার মন মোতাবেক কাজগুলোই করে। তো যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, সে কীভাবে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করতে পারে? তো এজন্য আমাদের উচিত, আর আপনি দেখবেন সমস্ত আল্লাহর ওলিদের অন্তরে ইশকে রসুলে পরিপূর্ণ ছিল, এজন্যই তারা আল্লাহ তাআলার ওলি পর্যন্ত পৌঁছতে পেরেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। নাচ শুনবেন পড়বেন ইনশাআল্লাহ, বা মাদানী চ্যানেল আছে, এখানে প্রত্যেকটি অনুষ্ঠানে নাচ শোনানো হয়, আপনারা সেখান থেকে শুনতে পারবেন। অনুষ্ঠান চিশতের প্রদীপ, আলোচনা হচ্ছিল হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদত নিয়ে। হাসান ভাই আছেন, জিজুর।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আলোচনা যেহেতু আল্লাহর বলির হচ্ছে,
জি,
এক জায়গায় হযরত সাইয়্যিদুনা আল্লামা সাদউদ্দিন মাসউদ বিন ওমর তাফাজানি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওলি হচ্ছে সে ব্যক্তি যে যথাসাধ্য আল্লাহ তাআলা এবং তার গুণাবলীর মারিফাত তথা পরিচয় জানে, ইবাদতের পাবন্দি করে এবং সব ধরনের গুণা সাদ ও কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এটা হচ্ছে ওলির সংজ্ঞা। ওলিরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছে বিদায় আল্লাহ তাআলাকে পেতে তারা আগ্রহী হয়, আর আল্লাহ তাআলাকে পেতে আগ্রহী হয় বিধায় তারা সব ধরনের গুনাহ, সব ধরনের সাদ, সব ধরনের নফসি খাইশের বিরোধিতা করে ইবাদত রিয়াজতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চায়। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে গেলে বান্দাকে সব কিছু ঝেড়ে ফেলে শুধুমাত্র নিজের মন প্রাণ ধ্যান আল্লাহ তাআলার দিকে রুজু করতে হবে, সুফর্দ করতে হবে। অন্যদিকে সে আপনার অন্য কোনো কিছু তার অন্তরে সে রাখতে পারবে না। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিতে চাই, যখন খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমাতুর রহমান এর ঢঙ্কা, ইনার ফরহেজগারিতা, ইনার এই যে বিনয়ভাব, দানশীলতা সব যখন আলোচিত হচ্ছিল, তখন এক খুবই সুদর্শন যুবক ইনার দরবারের মধ্যে উপস্থিত হল। এমন সুদর্শন যুবক যে তাকে পেতে মানুষ আগ্রহী ছিল, প্রত্যেকের অন্তরে তার প্রতি একটা ভালো ধারণা পোষণ করত, সবাই ইনার সঙ্গ লাভ করতে চাইত। ওই যুবকের নাম হচ্ছে হযরত বক্তিয়ার কাকি রহমতুল্লাহ, যিনি খাজা গরিবে নেওয়াজ আলহী রহমতুর রহমান এর খলিফা ছিলেন। ইনি এমন সুদর্শন
ছিলেন,
মুরিদ ছিল
জি।
তো ইনি আসছে, ইনি যখন খাজা গরিবে নেওয়াজের এত কিছু শুনছে, ইনি দরবারে আসছে, এসে বলতেছে, হুজুর আমাকে আপনার করে নেন, আমাকে আপনার দিকে যাতে আমি মনোনিবেশ করতে পারি সেরকম একটা ব্যবস্থা করে
দেন।
তো খাজা গরিবে নেওয়াজ আলহী রহমতুর রহমান বলছে যে যে অন্তরে এতগুলা মানুষের বসবাস, যে অন্তরের মধ্যে মানুষ আমাকে চায়, এতগুলো মানুষ আমাকে পছন্দ করে, এটা একটা অন্তরের স্থান বলে, যে অন্তরে এতগুলা মানুষের অবস্থান, এতগুলা মানুষ বসবাস করে, ওই অন্তরে মঈনুদ্দিন কখনো থাকতে পারে না। মঈনুদ্দিনকে যদি পেতে চাও, অন্তর থেকে সব কিছুকে বাদ দিয়ে দাও,
আল্লাহ
তারপরে তুমি মঈনুদ্দিনকে পাবা। কে বলতেছে? খাজা গরিবে নেওয়াজ বলতেছে,
খোদ মঈনুদ্দিন বলছে,
খোদ মঈনুদ্দিন বলছে। তো বলছে, ঠিক আছে হুজুর, আমি আজকে থেকে শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য। দেখেন, এখন আপনি বলতে পারেন যে বান্দা তো আল্লাহ তাআলাকে চাইবে, এখানে মঈনুদ্দিনকে পাওয়ার কথা, খাজা গরিবে নেওয়াজকে পাওয়ার কথা কেন? কারণ বান্দা স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছাতে পারে।
এটা আমরা হাসান ভাই গত এপিসোডে বলেছি যে আল্লাহ পাকের তাজাল্লিয়ত এত বেশি না, কেউ সরাসরি স্বয়ং মুসা কালিমুল্লাহ পর্যন্ত
সহ্য করতে পারে
আলাইহিসসালাম। হ্যাঁ, তো ঠিক সেভাবে কোনো বান্দা কিভাবে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে?
এখন আমরা অনেকে বলি যে চাইলে তো আল্লাহর কাছে চাইবো না, ভাই আপনার তো অবস্থান এখনো ওইখানে যাই নাই যে সরাসরি মৌলার সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে।
বেশক,
তো এক জায়গায় একটা কথা এইভাবে পড়ছি যে মানুষকে প্রথমে কোন একজন পীরের উস্তাদ
ফানা হতে হবে,
ফানা হয়ে ফানাফি শেখ হতে হয়, তারপর ফানাফি রসুল হতে হয়, রসুলের প্রেমে ফানা হতে হতে সে ফানাফিল্লাহ আল্লাহ তাআলার প্রতি মহব্বত পোষণকারী ভুলি হিসেবে সাব্যস্ত হয়। তাহলে প্রথমে শাইখের কাছে যেতে হবে যে তাকে পথটা দেখাবে। পথ দেখার জন্য গেছে বক্তিয়ার কাকি, বলো হুজুর ঠিক আছে, আমি আপনাকে পাওয়ার জন্য সব কিছু থেকে নিজেকে আজকে ছাড়িয়ে নিচ্ছি, আপনি আমাকে বাইয়াত গ্রহণ করিয়ে দেন, আপনার মুরিদের মধ্যে সামিল করে নেন। তখন হযরত খাজা গরিবে নেওয়াজ আলহী রহমতুর রহমান ইনার দিকে তাকালেন, তাকিয়ে যা আন্দাজ করার করলেন এবং বললেন, আমি তোমাকে আমার মুরিদের মধ্যে সামিল করে নিলাম। একটু বুঝছে বলে এ চলে যাচ্ছে, বক্তিয়ার কাকি রহমতুল্লাহি আলাই চলে যাচ্ছে
জি।
তখন আরেকজন বলছে, হুজুর মানে এত বড় যুবক, এত সুন্দর যুবক, সুদর্শন যুবক, এখনকার সময়ের অনেক প্রভাবশালী, এ সব কিছু ঝেড়ে ফেলে দিছে, আপনি একে মুরিদও করে ফেলছেন, আপনি বিশ্বাসটা কেন করলেন? এ তো মুখ হয়তো পারে আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য সে হয়তো বলছে, আপনি না বুঝে একে মুরিদ করে ফেললেন, অথচ এতগুলো মানুষ মজলিসে বসে আছে আপনার মুরিদ হওয়ার জন্য, আপনি এর প্রতি এক্সট্রা একটা তাজাল্লি কেন দিলেন, এরকম একটা ব্যাপার না? বল আচ্ছা ঠিক আছে, আমি কেন তাওয়াজ্জ দিলাম সেটা যদি তুমি অনুধাবন করতে চাও, এই যে এ হেঁটে যাচ্ছে গলির মুখে এবং কিছু মানুষের সাথে যে কথা বলতেছে, সে কি কথা বলতেছে সেটা গিয়ে আগে শুনো, তাহলে বুঝতে পারবা আমি এই দিকে এক্সট্রা করে কেন কি দিলাম, তাওয়াজ্জ দিলাম, মনোনিবেশ করলাম। বল আচ্ছা ঠিক আছে, গেল গলির আড়ালে দাঁড়িয়ে আছে অনেকগুলা মানুষ যারা ইতোপূর্বে বক্তিয়ার কাকি রহমতুল্লাহি আলাইয়ের বন্ধু ছিল মজলিসে যাওয়ার পূর্বে। তো এরা বলছে, বলো দোস্ত চলো আজকে অমুক একটা গলিতে, অমুক রাস্তায় একটা ফাংশন আছে, প্রোগ্রাম আছে, আমরা সেখানে যাই, অনুষ্ঠান উপভোগ করি। কারণ এরা তো জানে না, এরা মনে করছে গেছে আসছে। এখন এই বান্দা যে উঁকি মেরে দেখতেছে, সে এখন দেখবে যে এই ব্যক্তির মধ্যে পরিবর্তনটা কেমন আসছে, কেন একে এক্সট্রা করে একটা কেয়ার করা হয়েছে। তখন বক্তিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলছে যে আমি যে মন, যে প্রাণ, যে ধ্যান আমার পীরের প্রতি লাগাইছি, আমি ইনার দরবারে যে মুখ দিয়ে কথা বলছি, যে আমি সব কিছু থেকে নিজেকে ছাড়িয়ে আপনার মুরিদির মধ্যে সামিল হচ্ছি। ইনি আমাকে যে মুরিদ করছে আজকে থেকে তোমরা শুনে নাও, আজকে থেকে শুধুমাত্র আমার একটা গলি জানা আছে, সেটা হচ্ছে আমার পীর সাহেবের গলি। এটা
সুবহানাল্লাহ,
আমি এই গলি দিয়ে যাব, এই গলি দিয়ে আসব, এই গলি ছাড়া অন্য কোনো গলির সাথে আমার আর কোনো কাজ কারবার নেই। অর্থাৎ যে বান্দা তোবা করে ফেলে, তোবা করে নিজেকে পরিবর্তন করতে চায়, তার উচিত অন্যদিক দিয়ে মনোনিবেশ আর না করা, তাহলে সে ওই তোবার উপর কি থাকতে পারবে, ইস্তেকামত থাকতে পারবে। এখন খাজা মঈনুদ্দিন আসমিরি সানজারি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে যেটা সবচেয়ে বেশি বহুল প্রচলিত, সেটা হচ্ছে যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি, ইনার নাম ছিল কিন্তু হাসান, এলাকার নাম সানজার ছিল, যার কারণে ইনাকে হাসান সানজারি বলা হয়। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনাকে মঈনুদ্দিন বলেছে, দিন উজ্জীবিত করবে। তো এখন ইনাকে আরো লকাব দেওয়া হয়েছে খাজা গরিবে নওয়াজ, গরিবদের অনেক কি করতো, ইনি
উপকার
করতো। কিতাবের মধ্যে আসছে যে ইনার মজলিসে, ইনার খানাকার মধ্যে এমনভাবে খাবার রান্না হতো যে সন্ধ্যাবেলাও যদি কোনো ব্যক্তি আসতো, দুপুরের খাবার সন্ধ্যাবেলাও যদি কোনো ব্যক্তি আসতো, সেও ওইখান থেকে ভর পেটে খাবারকে তারপর সেখান থেকে কি করতো, অন্য জায়গায় যেত। এটা হচ্ছে পীর সাহেবের আস্থানার কথা। তো মানুষ বলছে যে যে পীর সাহেবের আস্থানার মধ্যে সন্ধ্যাবেলা গেল মানুষ দুপুরের খাবার পায়, ওই পীর সাহেবকে আমরা কখনো রাতের বেলাতে মানে অতিরিক্ত খাওয়া দাওয়া অবস্থায় দেখি নাই। আমরা ইনাকে সব সময় দেখেছি যে ইনি দুপুরবেলা একটা রুটি রান্না করতেন, রাতের বেলা ওই রুটি এটা ভিজানো অবস্থায় থাকতো এবং শুধুমাত্র ওই শুকনা রুটিটা ইনি আহার করতেন, এবং 50 বছর বয়স পর্যন্ত ইনাকে সব সময় আমরা উজু অবস্থায় দেখেছি। ইনাকে সবচেয়ে বেশি যেটা কম দেখা গেছে সেটা হচ্ছে খাবার এবং ঘুম, এই দুইটা জিনিসকে ইনি খুব বেশি অপছন্দ করতেন, এবং বাদ বাকি যে সময়টা ছিল ওটা সবসময় ইনি মানুষের উপকারে, মানুষের কাজ কারবারে, সেটা ধনী হোক সেটা গরিব হোক, ইনাদের ক্ষেত্রে ইনি কি করতেন, সময়টাকে অতিবাহিত করতেন, যার কারণে মানুষ ইনাকে মহব্বত করে গরিবের নেওয়াজ হিসেবে লকবটা দিয়েছে।
সুবহানাল্লাহ। হাসান ভাই, এখানে আপনার কথার মাধ্যমে একটা মেসেজ আমি দর্শকদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আল্লাহর ওলিরা সবচেয়ে বেশি ইবাদত বিভিন্ন কারণে করতে পেরেছে, তার মধ্যে আপনি আল্লাহর ওলিদের জীবনের মধ্যে যদি দেখেন তাহলে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ঘুম কম যাওয়া, খাবার কম খাওয়া। এবং আপনি যখন দেখবেন যে বেশি খাবার যখন আমরা খেয়ে ফেলি বা গ্রহণ করি, আমাদের মধ্যে কিন্তু অলসতা ভাব চলে আসে, তন্দ্রা ভাব চলে আসে, যেটা আমাদেরকে ইবাদত করতে বাধা প্রদান করে। তো এই জন্য যদি আল্লাহর ওলি কেউ হতে চায়, তার উচিত সে যাতে কম খাবার গ্রহণ করে এবং কম ঘুমায়। আমরা যদি আমাদের আইডলকে দেখি, হযরত কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, ইনার সিরাত থেকে এটাই পাওয়া যায় যে ইনিও কম আহার করে এবং কম ঘুমিয়ে থাকেন। তো এটা হচ্ছে আল্লাহর ওলিদের সিফাত, তো এটা আমাদেরকে এখতিয়ার করতে হবে এবং বেশি করে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করতে হবে। এরপর যেটা বলেছেন সর্বদা ওযু অবস্থায় থাকা, তো সর্বদা ওযু অবস্থায় থাকার ফজিলত বলতে গেলে অনেক বিস্তারিত আলোচনা চলে আসবে ফয়জানে নামাজের মধ্যে বা নামাজের আহকামের মধ্যে। আপনারা ওযুর ফজিলতের মধ্যে যদি দেখেন যে সদা সর্বদা ওযু অবস্থায় থাকার ফজিলত কেমন, আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বদা ওযু অবস্থায় থাকার তৌফিক দান করুক। মিরাজ ভাই, কোন দিকে নিয়ে যাবেন?
আলহামদুলিল্লাহ, তো ওনার তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে। তো এখন অনেকে বলবেন হয়তো কি রে নামাজের কথা কেন বলছে না। আসলে নামাজের গুরুত্বের ব্যাপারে আলহামদুলিল্লাহ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতেন, কিন্তু নামাজ ওনার থেকে কি হতো না,
ছুটতো না,
ছুটতো না। যেমন দেখেন, সর্বপ্রথম একটা অচেনা জায়গায় যাচ্ছেন, আজমির শরীফ, হ্যাঁ, কেউ চেনে না, জানে না, ওনার পরিচিতি কেউ নেই, এমন একটা জায়গায়, অচিন জায়গায় যাচ্ছেন, বাস আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মান্য করে চলে গেলেন। যখন ওইখানের অমুসলিম বাচ্চার উষ্টি রাখা হয়, ওখানে বসেছিলেন, তো ওখান থেকেও ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ আলা, কারোর সাথে কোনো কি করে নেই, দুই মিনিট করে নেই, চলে গেলেন। কারামত এখানে অনেক আছে, এখানে তো আজকে কারামতের বিষয় নয়, সেখানে বল এখানে আর এটা বাড়াচ্ছি না। এরপর উনি আনাসাগরের সামনে চলে গেলেন, তো ওইখানে উনি খেমা লাগিয়ে ইবাদত রিয়াজ শুরু করে দিলেন, নামাজ আদায় করতেছিলেন। নামাজের গুরুত্ব, যেখানে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, যেখানে যাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। নামাজ মানে এত স্বাদ যে বলে না, নামাজ হচ্ছে মুমিনদের জন্য
মেরাজ,
মেরাজ। তো উনি ওই মুহূর্তগুলোকে মিস করতে চাই না। না খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যেখানে যাবে কিয়াম করতে দাঁড়িয়ে যাবে, ওইখানেও কিয়াম করতে দাঁড়িয়ে গিয়েছেন। তো ওইখানে দুষ্ট মুসলিমরা যারা ছিল তারা ওনাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা আজে বাজে, এবং কিছু সৈন্য ছিল মুসলিম বাচ্চার, ওই এরা কী করছেন পিতৃরাজের যে সৈন্যগুলা, এরা ওই স্বর্ণের এরা বল্লমগুলো নিয়েও কিন্তু তাদেরকে অস্ত্র দিয়ে কী করতেছিলেন, আক্রমণ করার চেষ্টা করতেছিলেন। যখন এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, তো খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলীর যারা খাদেম ছিল এবং সফর সঙ্গী ছিলেন, তারা এই কথাটা খাজা গরিব নামাজকে অতিবাহিত করলেন, জানালেন। তো খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলীর নামাজ শেষ করেই সামান্য মাটি নিয়ে এগুলো ওদের কাছে ছুড়ে মারলেন, আর যাদের কাছে কাছে মাটিগুলো পৌঁছেছে তারা সবাই অজ্ঞান হয়ে গিয়েছে। এখানে অজ্ঞান হয়ে যাওয়ার পর উপস্থিত আরও কিছু লোক ছিল, তারা ভয়ে পালিয়েছে। তাদের বড় পণ্ডিত যিনি ছিলেন তার কাছে গেলেন সাহায্য চাওয়ার জন্য, বললো যে এমন একজন ব্যক্তি আসলো, সে তার মাটি ছুঁড়ে মারলো, এখানে কি কার ইবাদত করতেছে, রিয়াজত করতেছে, ইবাদতের মধ্যে একেবারে মশগুল হয়ে গিয়েছে। তো আমরা তাদেরকে বাধা দেওয়াতে তিনি কি করলেন, মাটি ছুঁড়ে মারলো, সবাই অজ্ঞান হয়ে গেছে, আমরা যারা বেঁচে এসেছি আপনার কাছে আসছি, কিছু করেন, সাহায্য করেন। তো ওদের পণ্ডিতটা কি করলো, চুপ হয়ে বসেছিল, বসার পর বলতেছে সে তাদের ধর্মের অনেক বড় একটা কামেল ব্যক্তি, সে অনেক তার বড় জাদু দিয়ে, সে অনেক বড় জাদুও জানে, সে জাদু দিয়ে তোমাদেরকে এইভাবে করছে, তাকে জাদু দিয়ে পরাস্ত করতে হবে। তো তোমরা আমার সাথে চলো, আমি যে মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি সে মন্ত্রটা তোমরা আমার সাথে পড়বে। তো এদিক দিয়ে খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ার পর আবার উনি শুধু আছে কি ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত করা। নামাজ শেষ হলো, খাদেমরা বলতেছে হুজুর এদের একটা বড় পণ্ডিত আসছে, সে মন্ত্র পড়তেছে। সেটা খাজা গরিব নামাজকে বলছে এইসব ভণ্ড মন্ত্রটন্ত্র দিয়ে আমাদের কিছু হবে না, উল্টা সে তার কলব পরিষ্কার হয়ে যাবে, সে পরিষ্কার হয়ে যাবে, সে শুদ্রায় যাবে। তো নামাজ আবার আদায় করা শুরু করে দিল, সে মন্ত্র পড়তে আছে। এদিকে খাজা গরিব নামাজ আদায় করতে আছে, নামাজ আদায় করার পর নামাজে এত পাওয়ার, এত রুহানিয়তে, প্রতিটি কর্মের পর আগে খাজা গরিব রহমতুল্লাহ নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার পর সালাম ফিরালো, আর ওই পণ্ডিতের দিকে এভাবে যখন তাকালো, ওই পণ্ডিত ইয়া রহিমু বলে তত্তর করে কাঁদতে লাগলো। অপস্থিত সবাই দেখে ভয়ে পালিয়ে গেলো, এবং কি অনেকে পণ্ডিতকে কী করতে লাগলো, দোষারোপ করতে লাগলো, তুমি এসে তুমি নিজেই কী করলে ভয়ে। তারপরে সে সত্য অন্তরে খাজা গরিব নামাজের একটা মুস্কি হাসি দেখে সত্য অন্তরে তোবা করে নিলেন।
দেখেন
তো, দেখেন খাজা গরিব নামাজ রহমতুল্লাহ তাআলা এরা এভাবে ইবাদত করত যে আল্লাহকে এমনভাবে রাজি করাইয়েছেন যে আল্লাহ তাআলার তাদের মুখের কথা আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছে, সাথে সাথেই যে তাকে বলছেন যে সে নিজেই পরিবর্তন হয়ে যাবে, সত্যি সত্যি পরিবর্তন হয়ে কি হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় সে কি এই ইসলামের আলোয় আলোকিত হয়েছেন। সাথে সাথে যে দেখেন আলহামদুলিল্লাহ খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলহি মুরিদদেরকে নামাজের প্রতি খুবই গুরুত্ব জোর দিতেন। দেখেন নামাজ তো ফরজ, এটা বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। তো খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলহি এরা তো এগুলো তো দূরে থাক, তার নফলকেও বাদ দিতেন না। আপনাদেরা বলতেছেন না কম খেতেন, বেশি ইবাদত করতেন, কম ঘুমিয়ে কী করতেন, আমাদের মতো অ্যান্ড্রয়েড স্টাডিজ করতেন, তেমনটা তো নয়। তখন তার মোবাইল ছিল না এমন কোনো ব্যক্তি ছিল যে রাত জাগে ইবাদত কথা বলতো, পাহাড়ের এই গুহার মধ্যে কে যাবে এত রাত্রে, আমরা তো ভয়ে পালাই সামান্য কি একটু এলাকার আশেপাশে অন্ধকার দেখলে। আর আল্লাহর বলিরা পাহাড়ে গিয়ে কি ইবাদত করে আবাদ করেছেন, এইসব পাহাড়কে কি করেছেন তারা আজকে অনেক পাগান, যেমন চট্টগ্রাম চেরাগি পাহাড় নামে পরিচিত আছে না আলহামদুলিল্লাহ, অনেক পাহাড়ের মধ্যে আল্লাহর বলিতে দেখেন যেখানে যাবেন বিশ্বের যেখানে যাবেন না কেন, আপনি বাংলাদেশে যদি বলতে যাই, যদি আমি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলীর কথা বলতে চাই, শাহপরাণ ইয়ামানি রহমতুল্লাহ আলীর কথা বলতে চাই, এগুলো শুনশান ছিল, একদম গহীন জঙ্গল ছিল, এগুলোকে আবাদ করছে। শাহবান রহমতুল্লাহ আলহি কত উপরে গিয়ে ইবাদত করছেন না। এরপর আমরা যদি এই আহমদুল্লাহ মাঝভান্ডারের কথা বলতে যাই, হ্যাঁ কত ভিতরে আমরা যাই না, তো কত রাস্তা কত নীরব জায়গা ফেলে আমরা ওখানে যাই, কেমন ইবাদত করতেন। আবার ওখানে গোলাম রহমান মাঝভান্ডারি উনি যেখানে ইবাদত করতেন সেটা একটা নদী ছিল, একটা একটা খাল ছিল, খাল পার হয়ে একটা জঙ্গলের ভিতরে গিয়ে ইবাদত করতেন, ওই রকম একটা খানকা ছিল। এরা আল্লাহকে পাওয়ার জন্য বান্দাদের কাছ থেকে মানে দুনিয়ার মানুষের কাছ থেকে কি হয়ে যেত, নিজেকে একা করে নিতেন, একা করার জন্য এরা ওই গহীন জঙ্গলগুলো বেছে নিতেন যেখানে মানুষ ভয়েও যেতেন না আলহামদুলিল্লাহ। তো কেমন ইবাদত করতেন, তো তারা ইবাদতের গুরুত্ব বুঝাবে না আলহামদুলিল্লাহ। আর খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলহি মুরিদকে নামাজের জোর দিতেন, যেমনটি খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলহি এর খলিফা ও প্রিয় মুরিদ খাজা বক্তিয়ার খাকির রহমতুল্লাহ আলহি বলেন, আমার বুধবার পীর ও মুর্শিদের দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জিত হলো। সামরকান্দের ছয়জন দরবেশের খেদমত উপস্থিত ছিল, মাওলানা বুখারিও উপস্থিত ছিল, অতপর শেখ উহুদ্দিন কিরমানিও সে এসে বসে গেলেন। খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাইহি বললেন, সে কেমন মুসলমান যে নামাজ সময় মতো আদায় করে না। আহা, নামাজ সময় মতো আদায় করে না এবং এত দেরি করে যে এবং যেন সময় চলে যায় তার মুসলমানিত্বের প্রতি বিশ হাজার আফসোস, যে আল্লাহ পাকের বান্দাগিতে অলসতা করে। অতঃপর বলেন, আমি এমন শহর দিয়ে অতিক্রম করেছি যেখানে এই রীতি ছিল যে মানুষ সময়ের পূর্বে নামাজের জন্য প্রস্তুত হয়ে যেত। আমি জিজ্ঞেস করলাম, তোমরা সবাই সময়ের পূর্বে প্রস্তুত হয়ে যাও, এর কারণ কি? লোকেরা বলল, কারণ এটাই যে যখন সময় হয় সাথে সাথে নামাজ আদায় করে নেওয়া যায়, যদি প্রস্তুত না থাকি তবে সম্ভবত সময় চলে যাবে। অতঃপর এই মুখ নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কীভাবে দেখাবো? আল্লাহ আকবার, দেখেন। আর আমরা নামাজে কীভাবে আজান দিয়েছে, পড়বো 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 এমন করে ওয়াক্ত দেখি, ওয়াক্ত যাওয়ার আগে আমরা অনেকে নামাজ আদায় করি। বেশিরভাগ ইসলামী বন্ধুদের মধ্যে এমনটা অনেক ঘটে যে ওয়াক্ত চলে যাওয়ার পরও ওরা নামাজের জন্য বসে থাকে এবং অলসতা করে। এরকম আমাদের করাচিতে এমন একটা ঘটনা ঘটেছিল যে এক বোনকে দাফন করতে নিয়ে গিয়েছে, দাফন করার পর তার ভাইয়ের ওখানে কি ছিল, একটা ব্যাগ পড়ে গিয়েছে জরুরি কাগজপত্র, আলেম ওলামাদের সাথে কথা বলে কাগজ তুলতে গিয়ে দেখে ভয়ানক আজাবের মধ্যে গ্রেপ্তার। তো সে ব্যাগ না নিয়েই তাড়াতাড়ি মাটি দিয়ে আবার মায়ের কাছে এসে কান্না করে বলল, আমার এই বোন কি এমন আমল ছিল আমাকে একটু বলো। বলে, তোমার বোন তো সব আমল ঠিক ছিল কিন্তু নামাজে অলসতা করত, যার কারণে সে ভাই বুঝতে পারলো যে আমার বোন নামাজে অলসতা করার কারণে তাকে আজকে আজাবে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে প্রিয় সাহেবের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যেখানে নামাজে অলসতা করার কারণে এত বড় আজাব হতে পারে, তাহলে যারা জেনে শুনে নামাজ ত্যাগ করতেছে, নামাজ আদায় করতেছে না, তাদের ব্যাপারে কী ফাইসাল হতে পারে, সেটা আমার খাজা গরিব নাওস রহমতুল্লাহ আলহি এখানে জিকির করেছেন। অতপর খাজা গরিব নাওস রহমতুল্লাহ আলহি একটি হাদিসের পাকও বর্ণনা করলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুন্ন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যার নামাজ নাই তার ইমান নাই। অতপর বললেন, বাগদাদের জামে মসজিদের মাওলানা ইমদাদুদ্দিন নামক এক মুবাল্লিগ থাকত, খুবই নেককার পুরুষ ছিল। এই ঘটনাটি আমি তার থেকে শুনেছি যে একবার আল্লাহ পাক হযরত মুসা আলা নবিয়ানা আলাইহি সাল্লাম এর সাথে দোজকের ব্যাপারে কথা বললেন, ইরশাদ করলেন, হে মুসা, আমি দোজকে একটি উপত্যকা হাবিয়া সৃষ্টি করেছি যা হলো সপ্তম দোজক আর সবচেয়ে ভয়ঙ্কর ও অন্ধকার, এবং এর আগুনও কালো আর খুবই প্রখর, এতে সাপ বিচ্ছ অধিক হারে রয়েছে, একে গন্ধকের পাথর দ্বারা প্রতিদিন উত্তপ্ত করা হয়, যদি এর গন্ধকের একটি কোণাও দুনিয়াতে এসে পড়ে তবে সকল পানি শুকিয়ে যাবে এবং সমস্ত পাহাড় গলে যাবে আর এর গরমে জমিন ফেটে যাবে। হে মুসা, এরূপ আজাব দুই ধরনের মানুষের জন্য বানিয়েছি, এক যারা নামাজ আদায় করে না, আর দুই যারা আমার নামে মিথ্যা শপথ করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খাজা বক্তির কাকি রহমতুল্লাহ আলহি বলেন, আমার বৃহস্পতিবার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলীর খিদমতে হাজির হওয়ার সৌভাগ্য নসিব হলো। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলহি অশ্রুসিক্ত হয়ে বললেন, হে দরবেশ, নামাজ হলো দিনী রুকুন এবং রুকুন স্তম্ভ হয়ে থাকে, ব্যাস যখন স্তম্ভ দাঁড়িয়ে যাবে তখন গড়ও দাঁড়িয়ে যাবে, যখন স্তম্ভ ভেঙে যাবে তখন ছাদও সাথে সাথে ভেঙে পড়বে, যেহেতু ইসলাম ও দিনের জন্য নামাজের স্তম্ভ নেই। যখন নামাজের ফরজ সুন্নত রুকু ও সিজদার সমস্যা হবে তখন মূল ইসলাম ও দিন খারাপ হয়ে যাবে। তাহলে এখানে দেখে আমরা মাদানী ফুল এটাই পাই, দেখুন যে নামাজের গুরুত্ব, যারা সময় মতো নামাজ আদায় করে না। খাজা গরিব নাওস রহমতুল্লাহ আলী তাদেরকে বিশ হাজার বার আফসোস দিয়েছেন না, আফসোস করে এই কথাটা বলেছেন। তাহলে আমাদের এখন বর্তমান যুগে দেখেন, এখন আমাদের শীতকাল চলতেছে না, অনেকে শীতের যে ঠান্ডা অনুভবের কারণে অনেকে উজু করার ভয়ে নামাজ আদায় করছে না, গোসল করছে না বা নামাজ আদায় করছে না, যে বিভিন্ন ওই অজুহাত দিচ্ছে পানি ব্যবহার করার, কিন্তু অথচ রাতকে রাত পার হয়ে যাচ্ছে কম্বল এর মধ্যে ঢুকে, আমরা আমাদের অ্যান্ড্রয়েড সেটকে নিয়ে সারা রাত ব্যস্ত হয়ে যাই এবং ফজরের আজান হয়ে যায়। দেখা যায় ফজরের যখন আজান হয় তখন বান্দার কানে আজানের আওয়াজ আসে, তার ঘুমের কথা মনে পড়ে, সে তখন মোবাইলটা রেখে কম্বলকে ভালো মতো শরীরের সাথে কী করে পেঁচিয়ে ঘুমিয়ে যায়, অথচ নামাজ আদায় করে, নামাজের গুরুত্ব ব্যাপারে দিচ্ছে না। দেখুন, আজকে আমি শীতের যে ভয়াবহতাটা নিয়ে নামাজ আদায় করতেছি না, তাহলে কালকে আমাদের দিন তাকে হাবিয়ে নামে সেই উপত্যকার মধ্যে ফেলে দেওয়া হবে, যেটা এই গন্ধকের আগু পাথর দিয়ে সৃষ্টি, যেটার একটা বলতেছে যে একটা গন্ধকের যদি ছিটকাও যদি দুনিয়াতে আসে পানি শুকিয়ে যাবে, এবং কী বলা হচ্ছে সাথে সাথে পানি শুকানোর সাথে সাথে এই পাহাড় সমস্ত পাহাড়ও গলে যাবে, তো গরমে জমিন ফেটে যাবে। এই জায়গায় যদি যেখানে পুরো পানি শুকিয়ে যায়, যেখানে পুরো পাহাড় গলে যায়, যেখানে জমিন ফেটে যায়, সেখানে আমার মতো একটা নরম শরীরের মানুষকে যদি ফেলা হয় তাহলে আমার কী অবস্থা হবে? তো সেই জন্য আমাদেরকে উচিত যে খাজা গরিবের নাস রহমতুল্লাহ আলাইহি শুধু নামাজ আদায় করতেন না, নামাজের দাওয়াতও দিতেন, এর গুরুত্ব বোঝাতেন এবং অস্ত্রশিক্ত নয়নও এ নামাজের স্তম্ভ সম্পর্কে আমাদেরকে বোঝাতেন। তো লেখকভাবে আমি এটা বলবো, দেখেন নামাজের গুরুত্ব এনারা দিয়েছেন, নামাজ আদায় করেছেন, শুধু ইবাদত করেন নাই, ইবাদতের আগ্রহ প্রকাশ করেছেন, মানুষকে ইবাদতের দাওয়াত দিয়েছেন। আমাদের মধ্যে আমরা মুসলমান যারা আছি, আজকে ঘরের মধ্যে বাবা যদি নামাজ পড়ে, সন্তানকে নামাজের গুরুত্ব বোঝাচ্ছে না, নামাজ পড়ার জন্য আহ্বান করতেছে না, সন্তানকে এটার জন্য কোনো ধরনের হুঁশিয়ারি দিচ্ছে না। আবার সন্তান যদি নামাজ পড়ে, অনেক বাবা আছে যে নামাজের প্রতি গুরুত্ব নেই, তাকে বোঝাচ্ছে না। আবার নিজে নামাজ আদায় করলে অপর প্রতিবেশী, তাকে আমরা নামাজের দাওয়াত দিচ্ছি না। এই আমাদের মধ্যে যে ইবাদত করার পাশাপাশি দাওয়াত দেওয়ার যে প্রবণতাটা, যে একটা আগ্রহ, সেটা কমে যাওয়ার কারণে আজকে মুসলমান মুসলমান বিপদে চলে যাচ্ছি। আজকে এক মুসলমান ভাই আর মুসলমান ভাইকে ইবাদতের দাওয়াত না দেওয়ার কারণে হিংসাহিংসি শুরু হয়ে যায়, একের প্রতি আরেকের মহব্বতের বিনিময়ে, মহব্বতের পরিবর্তে অহংকারের একটা প্রয়াস ঘটে যায়। আর একে অপরকে যদি আমরা আজকে নামাজের দাওয়াত দিতাম, মসজিদের দাওয়াত দিতাম, ইবাদতের দাওয়াত দিতাম, তাহলে আমি যদি আপনাকে নামাজের দাওয়াত দিই, আপনার সাথে খারাপ আচরণ করা আমার বিবেকে বাধা দিবে।
জি জি।
কিন্তু আমরা সেই আজকে নামাজের দাওয়াত না দেওয়ার কারণে, ভালো কাজের দাওয়াত না দেওয়ার কারণে আজকে আমাদের বিবেকে খারাপ কাজের কথা কি বাধা দিচ্ছে না, আমরা খারাপ কাজ নিতান্তভাবেই করে যাচ্ছি। নামাজও আমরা ঠিক রাখছি, যারা একটা পর্যায়ে বয়স হয়ে যাচ্ছে তারা কিন্তু নামাজের গুরুত্বটা ঠিকই রেখেছে, কিন্তু অন্যের হক নিয়েও তারা কি করতেছে, এগুলো নিয়ে বা অন্যের হক আত্মসাৎ করা, অন্যের হককে ফিরিয়ে না দেওয়া, মানুষের ব্যাপারে সমালোচনা করে, নামাজ পড়ে এসে আরেকজনকে নামাজের দাওয়াত না দিয়ে তাকে সমালোচনা করতেছি, অথচ বলে যে সে বয়সে গেছে নামাজ পড়তেছে না। আরে ভাই, নামাজের দাওয়াত তো আমি দিই। এই মহান একটা আজিম সুন্নত যেটা আম্বিয়া কেরাম আলাইহিসসালাম করে এসেছেন, দেখেন যেটার বদলতে আজকে আমরা ইসলাম পেয়েছি না, খাজা গরিবের নামাজ রহমতুল্লাহি আজমির শরীফে গিয়ে আজকে পুরো ভারতবর্ষ খাজা গরিবের নামাজের রহমতুল্লাহি আগমনের কারণে কি হয়েছেন, ইসলাম ধর্ম পেয়েছেন এবং কি আলহামদুলিল্লাহ ও মুসলিম থেকে মুসলমান হয়েছেন, এটা একমাত্র দাওয়াত দেওয়ার কারণে। এটা অনেক বড় একটা ইবাদত, অত বড় একটা রিয়াজত, কারণ আপনি ফরজ করতেছেন নিজের জন্য। দেখেন ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে নিজের জন্য, একটা হচ্ছে অপরের জন্য। অপরের জন্য যেটা করবে সেটা তো বহু অনেক ফায়দা। নিজের জন্য ইবাদত কি, আমি নামাজ আদায় করলাম, রোজা রাখলাম, সব নিজের জন্য করতেছি, কিন্তু অপরকে দাওয়াত দেওয়ার যে একটা আলহামদুলিল্লাহ ফজিলত, যে আমি অপরকে যদি ইবাদতের দাওয়াত দিই, নিজের ইবাদতও পাকাপোক্ত হয়, অপর ব্যক্তিও কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ ইবাদতের জজবা আছে, কিন্তু দাওয়াত দেওয়ার জজবাটা আমাদের অনেক কম। তো সেই জন্য আমি বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা দাওয়াত দিই, আমাদের প্রতিবেশীকে দাওয়াত দিই, নিজের ঘর থেকে শুরু করি। কারণ কোরআনুল কারীম বলছে, তুমি বাঁচো তোমার পরিবারবর্গকে বাঁচাও ওই আগুন থেকে যেটার ইন্ধন মানুষ এবং পাথর। তাহলে দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আল্লাহকে খুশি করি আর পরিবারকে আমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাই যেটার ইন্ধন মানুষ এবং পাথর। পরিবারকে দিয়ে শুরু করি, আজকে আমরা পরিবারের মধ্যে যারা নামাজ আদায় করে না তাদেরকে বলি, কিন্তু বলার ভাষাটাও আমাদেরকে নম্র বিনয়, খাজা গরিবের নামাজ রহমতুল্লাহর মতো হতে হবে, যিনি অস্ত্রশিক্ত নয়নে কি করেছেন, তার মুরিদদেরকে বুঝিয়েছেন যে নামাজ একটা স্তম্ভ, স্তম্ভ দাঁড়িয়ে গেলে ঘরের ছাদ দাঁড়িয়ে যাবে, আর স্তম্ভ ভেঙে গেলে ঘর ভেঙে যাবে। এভাবে মহব্বত দিয়ে বোঝাতে হবে, কর্কশ ভাষায় বোঝালে কখনো একজন ব্যক্তি ইবাদত নয়, সে উল্টা ইবাদতের বিপদে যাবে। তো আমাদের উচিত মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, একত্র এক চিত্রে আমরা বুঝাবো যে আলহামদুলিল্লাহ নামাজ ফরজ, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদের জন্য নামাজ নিজের চোখের শীতলতা বলেছেন। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব মানুষকে ভালোবাসা দিয়ে নামাজের গুরুত্বটা বোঝাতে। আমরা যখন নামাজ লেহত ভাই পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে, হুশু হুজুভাবে আমরা নামাজ আদায় করব, কোরআন কারিমের মধ্যে বর্ণিত আছে যে নামাজ অশ্লীল এবং ঘৃণিত কাজ থেকে দূরে রাখে। আমরা যদি নামাজ ঠিকমতো আদায় করি, তাহলে আমাদের নামাজের রুকু সিজদা ঠিকমতো হচ্ছে কিনা সেটা কিন্তু জানার বোঝার বিষয় আছে, সেটা শেখারও দরকার আছে। না হলে আমার নামাজ আদায় করতেছি কিন্তু আমাকে দিয়ে বেহায়ে পানো হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার নামাজ সঠিক হচ্ছে না। তাহলে আমাকে নামাজটা বরাবর, যেভাবে চাবি তালাতে ঢুকলে, ঘাটে ঘাটে না বসলে চাবি তালা খুলে না, ঠিক নামাজ সঠিকভাবে আদায় না হলে আমার অন্য অশ্লীল কাছ থেকেও আমাকে বিরত রাখতে পারবে না। সেই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে অনেক ভূমিকা রাখে, দাওয়াত ইসলামের মাদানী কাফেলার মাধ্যমে ইবাদতের জজবা দেওয়া হয়, ইবাদতের গুরুত্ব এবং নামাজের গুরুত্ব, নামাজ প্র্যাকটিক্যাল শেখানো হয়।
আমাদের উচিত যে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে নিজের নামাজকে পরিশুদ্ধ করে দাওয়াত ইসলামী আরেকটাও শিক্ষা দেয় যে নেকির দাওয়াত,
আলহামদুলিল্লাহ,
যেটা বুজুর্গানের দিনদের যে চরিত্র আখলাক এটাকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে চাঙ্গা করে রেখেছেন। যে খাজা মঈউদ্দিন আজমির সানজিদ রহমতুল্লাহ আলহী যে দাওয়াত নিয়ে ভারতবর্ষে এসেছেন সেই দাওয়াতকে আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ উজ্জীবিত রেখেছেন। নেকির দাওয়াত বুজুর্গানের দিনদের যে ইবাদতের জজবা নেকির দাওয়াত মানুষকে ভালোবাসা দিয়ে করে এসেছেন বুজুর্গানের দিন খাজা গরিবের নামাজ রহমতুল্লাহ নিজেও করে এসেছেন, সেই কাজটাকে আলহামদুলিল্লাহ আঞ্জাম দিচ্ছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে তার আমিরুল সুন্নতের মাধ্যমে আজকে অসংখ্য নজওয়ান সে নেকির দাওয়াত দিয়ে যাচ্ছেন, নামাজের দাওয়াত দিয়ে যাচ্ছেন, শুধু দিয়ে যাচ্ছেন না নিজেও আদায় করতেছেন। একজন মুবালিক আলহামদুলিল্লাহ অনেক মুবালিকের দিন তো শুরু হয় তাহাজ্জুদের নামাজ দিয়ে, আলহামদুলিল্লাহ তাদের দিনটা পরিপূর্ণ করে ইশরাক চাজ দিয়ে, এবং কি আলহামদুলিল্লাহ সারা দিন কিছু না কিছু জিকির আজগারের মধ্যে রত মানুষকে নেকির দাওয়াত ভালোবাসা পোষণ করে ভালো কাজে আহ্বান করে থাকে। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ যতক্ষণ পারে এই ইবাদতের মধ্যে রিয়াজতের মধ্যে সময় দেয়, গুরুত্ব দেয়। এটা কেন? এটা বুজুর্গানের দিনদের জীবনী পড়েছেন খাজা গরিবানা হযরত রহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনি যদি অধ্যয়ন করেন ইবাদত ইবাদত পাবেন। সেজন্য আমাদের উচিত যে নামাজকে গুরুত্ব দেওয়া, এর পাশাপাশি আমাদের যে খাবারের কথা বলা হয়েছে কম আহার করা তার চেয়ে ভালো রোজা রেখে দেওয়া অনেক ফজিলতপূর্ণ। রজব মাস চলতেছে, রজব মাসের মধ্যে গুরুত্ব এমন আছে আমরা সবাই চাই যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক, যা আশা আছে তা কবুল করুক। দেখেন প্রিয় ইসলামীদের বিশ্বাস করুন রজব মাসের রোজার অনেক ফজিলত আছে। তিনটা রোজা তো অতিবাহিত হয়ে গিয়েছে, যে ব্যক্তি ষাটটা রোজা রাখবে তার জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে ষাটটা, যে ব্যক্তি আটটা রোজা রাখবে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে, যে ব্যক্তি দশটা রোজা রাখবে এই রজব মাসে তাহলে তার আল্লাহ তাআলা যে দোয়া করবে সেটাই কবুল করবে, বৈধ দোয়া আলহামদুলিল্লাহ। যে পনেরোটি রোজা রাখবে তাকে আসমান থেকে একজন আহ্বান করে বলবে যে তোমার পূর্বের এবং অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তাহলে দেখেন রজব মাস এবং সময় সংকীর্ণ, শীতকাল চলতেছে, ফজরও শুরু হয় দেরিতে এবং মাগরিবও শুরু হয় তাড়াতাড়ি, খুব অল্প সময়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রোজা এবং পিপাসাও লাগে না শীতকাল, তো রোজাও রাখতে পারি। রজব মাসকে ইবাদতের জন্য আমরা কী করি? একেবারে খাজা গরিবের নামাজ রহমতুল্লাহ এই জীবনী পড়তেছি বা ইবাদতের কথা শুনতেছি, রজব মাসকে দিয়ে শুরু করি ইনশাল্লাহ আজ্জাওয়াজাল। রজব মাস ইবাদতের জন্য একটা অনেক বড় একটা সিজন মৌসুম ইনশাল্লাহ, রজব মাস ইবাদত শুরু করে দিবেন তো শাবান মাস ইবাদতের জজবা আরও বেড়ে যাবে, রমজান মাস তো এমনি ইবাদতের জজবা বেড়ে যায়, তাকে ধরে রাখতে হবে ইনশাল্লাহ আজ্জাওয়াজাল।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক।
আমিন।
মিরাজ ভাইয়ের খুব বিশদ আলোচনা আমরা শুনলাম ইবাদত নিয়ে, আসলে ইবাদতের বিষয়ে কথা বলতে গেলে আলোচনা শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না আলহামদুলিল্লাহ। তো আমাদের মাকতাবুল মদিনা থেকেও বিভিন্ন কিতাব আছে ইবাদতের আগ্রহ বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য, আমি আপনাদেরকে অনুরোধ করব সেই কিতাবগুলো নেবেন। ফয়জানে নামাজ, নামাজের আহকাম, ইসলামী বন্ধের নামাজ, এই বিষয়গুলো যদি আপনারা অধ্যয়ন করেন ইনশাআল্লাহ নামাজের আগ্রহ বাড়বে, নামাজের স্বাদ পাবেন, নামাজ কীভাবে পড়তে বলা হয়েছে তা আপনারা জানতে পারবেন। এছাড়া কোন একজন মুখলিস আলেমে দিনের নিকট থেকে গিয়ে নামাজকে শেখার চেষ্টা করবেন। আমরা অনেকে নামাজ পড়ি, কাউকে দেখে দেখে নামাজ পড়ি, বা নামাজ পড়ার ইচ্ছা করছে মসজিদে গিয়ে নামাজ দেখলাম কীভাবে পড়ছে হুজুর সেভাবে আমরা নামাজ পড়ে ফেলি, কিন্তু নামাজের যে বিস্তারিত প্র্যাকটিক্যালি আলোচনা সেগুলো যদি আমরা না জানি, না শিখি, না পড়ি তাহলে আমাদের নামাজের মধ্যে অনেক অনেক ভুল থেকে যাবে। আমি মসজিদে গিয়ে অনেক সময় আফসোস করি যে হাজারো মুসলমান নামাজ পড়ছে কিন্তু তাদের ফরজ ছুটে যাচ্ছে, সিজদার সময় আঙ্গুলকে কিবলামুখী রাখা, কয়টা আঙ্গুল কিবলামুখী রাখা ফরজ এই বিষয়গুলো আমাদের জানা নেই, সেই ক্ষেত্রে আমরা ফরজকে তরক করে ফেলছি। তো অনেক বিষয় আছে যেগুলো আমরা তরক করে ফেলছি যেগুলোর কারণে আমাদের নামাজই সহি শুদ্ধ হচ্ছে না, কিন্তু আমরা নিজে নিজে চিন্তা করে বসে আছি যে আমি তো নামাজ পড়ছি, আমি অনেক নামাজ পড়ছি, নামাজই হচ্ছি আল্লাহ পাকের ইবাদত করছি, কিন্তু যেটা মিরাজ ভাই বলেছেন যে চাবি তখনই খুলবে যখন চাবি আপনি ভেতরে দিয়ে তালার মধ্যে দিয়ে যত ঘাট ঘোরানোর দরকার তত ঘাট ঘুরাবেন। তো আমাদেরকে নামাজ পড়ার আগে নামাজ শিখতে হবে। আপনি দেখুন কম্পিউটারের যে কোনো একটি স্কিল সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি যদি হাজারো কম্পিউটারকে ক্লিক করেন না কেন আপনি সেই মোতাবেক কাজ করতে পারবেন না। তো অনেক বিষয় আছে, মেশাল দিলে তো মেশালের অভাব নেই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব করার আগে শিখুন। ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছে, আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেই ক্ষেত্রে যান না কেন আপনি শেখার কোনো ওয়ে ইসলাম ছাড়েনি, ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রের জন্য শিক্ষার ব্যবস্থা রেখেছে। আমি আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামের মতো প্ল্যাটফর্মে চলে আসুন, ইনশাআল্লাহুল করিম আপনি নামাজ সহ আরও অনেক নফল ইবাদত সম্পর্কে জানতে পারবেন। সবচেয়ে ভালো হয় দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা উনি একটি রিসালা দিয়েছেন 72টি নেক আমল, তো এই 72টি নেক আমল ছোট একটি পুস্তিকা, এটা যদি আপনারা নেন তাহলে এখানে যে কাজগুলো আছে আমার মনে হয়, আমার একটা বিশ্বাস যে এই কাজগুলো যে করবে সে অতি দ্রুত আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই 72টি নেক আমল এই পুস্তিকাটা নেবেন। 72 নেক আমলগুলো কী কী, দৈনিক কী কী আমল সেখানে আমিরুল সুন্নাহ দিয়েছেন, ইনশাআল্লাহ সব কিছু এর মধ্যে আপনারা পাবেন। আল্লাহ করিম আমাদেরকে অনেক তো শুনেছি, অনেক শুনিয়ে আল্লাহ করিম বাস আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল করিম আমরা আগামীকাল আবারও উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করব অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দারে দা জলওয়া দেখি খাজা পিয়া।